দাঁড়ানো, বিগ্রহ আবার হাঁটতে শুরু করলেন, আবার গরিদাস প্রভু দৌড়ে আসলেন, না 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 তোমরা থাকো ও চলে যান। এরকম কিছুক্ষণ হওয়ার পরে তারপরে বলছেন, আমি বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা বেঠিক, আপনার যা ইচ্ছা তাই করো। তখন দুই বিগ্রহ ছিল আর দুইজন চলে গেলেন। সুভক স্বামী গুরু মহারাজ বলেন, কেউ যদি নিজের চোখে দেখতে চান যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কেমন ছিলেন, তাহলে কালনায় গিয়ে এই গৌর নিতাইকে দেখা দরকার। অভিন্ন এখনো আছে কিন্তু ঝলক দর্শন, বৃন্দাবনে বঙ্ক বিহারী যেমন ঝলক দর্শন, ওখানেও ঝলক দর্শন। কোন ভক্ত যদি খুব মন দিয়ে প্রার্থনা করবে আরতি দিয়ে, তখন গৌর নিতাই হয়তো তার সঙ্গে চলে যাবে, আর সেই ভয় পেয়ে ভক্তরা দর্শন করে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই পর্দা আটকে দেয়, আবার খুলে দেয়, কিন্তু যাতে অ্যাটেনশন ব্রেক হয়ে যায়। তাই গৌরীদাস পণ্ডিতের সেই গৌর নিতাই এখনো আছে। পরে দুঃখী কৃষ্ণদাস উড়িষ্যা থেকে, দুঃখী কৃষ্ণদাস এসেছিলেন গৌরীদাস সেবা করলেন, গৌরীদাসের সেবা করলেন, ওনার শিষ্য হলেন। একদিন গৌরীদাস শিষ্য বাড়িতে গিয়েছেন, আর এদিকে গৌর পূর্ণিমার সময় হয়ে গেছে, গৌর পূর্ণিমার সময় হয়ে গেছে, দেখে যে গুরুদেব এখনো ফিরছেন না, এটা চিন্তা করে এই দুঃখী কৃষ্ণদাস কি করলেন, উনি নিমন্ত্রণ পাঠিয়ে দিলেন সবাইকে, সবার কাছে, যে গুরুদেব এখনো আসছে না আর গৌর পূর্ণিমা আগত প্রায়, হৃদয় চৈতন্য, ওনার শিষ্য হচ্ছে দুঃখী কৃষ্ণদাস, সরি, তার হৃদয় চৈতন্য হচ্ছে, ওনার নাম ছিল চৈতন্য দাস, তাই তো হৃদয় চৈতন্য পরে নাম হয়েছে। যখন চৈতন্য দেব তার হৃদয়ে প্রবেশ করলেন তখন তার নাম হয়েছে হৃদয় চৈতন্য। তা এই চৈতন্য দাস গৌরীদাসের শিষ্য, উনি যখন নিমন্ত্রণ দিয়ে দিয়েছেন আর গৌরীদাস পণ্ডিত এসে গেছেন, গৌরীদাস পণ্ডিত যখন এসেছেন দেখছে আমার অর্ডার ছাড়াই শিষ্য নিমন্ত্রণ পাঠিয়েছে, তখন মনে আনন্দ হলেও বাইরে ক্রোধ প্রকাশ করে বললেন, হ্যাঁ আমি থাকতে আমার অর্ডার ছাড়া নিমন্ত্রণ, যাও এখানে উৎসব টুৎসব করা যাবে না, চলে যাও আমার মন্দির ছেড়ে। তখন উনি কি করবেন, সব ভক্তদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, চৈতন্য দাস তিনি গঙ্গার পাড়ে সেখানে উৎসব শুরু করলেন, আর এমন উৎসব করলেন, গৌর নিতাই গৌরীদাস পণ্ডিতের মন্দিরে ছিলেন, সেখান থেকে বের হয়ে ওই উৎসবে চলে গেলেন, যোগদান করলেন, সেখানে নাচতে লাগলেন। এদিকে গৌরীদাস দেখছেন মন্দিরে গৌর নিতাই নেই, গেল কোথায়, বুঝতে পেরেছে ওই উৎসবে মনে হয় যোগদান করতে গিয়েছে, তখন লাঠি নিয়ে তাড়া করেছেন, আর গৌরীদাস পণ্ডিতকে রাগান্বিত অবস্থায় আসতে দেখে গৌর নিতাই ভয় পেয়ে এক মূর্তিতে তিনি ঘুরে যে মন্দিরে প্রবেশ করলেন, আর এক ভাবে তিনি চৈতন্য দাসের হৃদয়ে প্রবেশ করলেন, তখন থেকে তার নাম হল হৃদয় চৈতন্য, চৈতন্য যার হৃদয়ে প্রবেশ করেছে। এইভাবে গৌরীদাস পণ্ডিত সেবা করেছেন গৌর নিত্যানন্দের। জগদীশ পণ্ডিত হয় কৃষ্ণ প্রেম পাবন, কৃষ্ণ প্রেমামৃত বর্ষে যেন বর্ষা ঘন, নিত্যানন্দের প্রিয় ভৃত্য ধনঞ্জয় পণ্ডিত, মহেশ পণ্ডিত, নবদ্বীপে পুরুষোত্তম পণ্ডিত, এসব হচ্ছে নিত্যানন্দের শাখা, বলরাম দাস, যদুনন্দন কবিরাজ, কৃষ্ণদাস দ্বিজবর, কালাকৃষ্ণদাস বড় বৈষ্ণব প্রধান, সদাশিব কবিরাজ, পুরুষোত্তম দাস, সব নিত্যানন্দের শাখা, মহাভাগবত শ্রেষ্ঠ উদ্ধারণ দত্ত, সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। উদ্ধারণ দত্তকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, উদ্ধারণ দত্তের মাধ্যমে বণিক কুলকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন। এইভাবে নিত্যানন্দ প্রভুর অনেক সব শাখা পরপর বর্ণনা করা হয়েছে। নিত্যানন্দের বিশেষ শাখা হচ্ছে বৃন্দাবন দাস, যিনি হচ্ছে নারায়ণীর নন্দন, যিনি চৈতন্য মঙ্গল, যিনি লিখে রচনা করেছেন, এসব হচ্ছে নিত্যানন্দের শাখা। তো বলছে সবাইকে বলা যাবে না, কিছু বললাম আত্মপবিত্রতা করার জন্য। তো এইভাবে এই অধ্যায় বর্ণনা আছে। আর অদ্বৈত আচার্য শাখা নির্ণয় দ্বাদশ পরিচ্ছেদে বর্ণনা আছে। সেখানে অদ্বৈত আচার্য দ্বিতীয় স্কন্ধ, আর সেখান থেকে বিভিন্ন ডাল শাখা প্রশাখা বেরোয়েছে। প্রথমে তো এক মত আচার্যের গণ, পাছে দুই মত হইল দৈবের কারণ। প্রথমে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা একমত অনুসরণ করেছিলেন, কিন্তু পরে দৈবের প্রভাবে তাদের মধ্যে দুটি ভিন্ন মত দেখা দিল। কেহ তো আচার্য আজ্ঞায়, কেহ তো স্বতন্ত্র, সমত কল্পনা করে দৈব পরতন্ত্র। এখানে বলছেন আচার্যের মত যে সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। যেরকম ধান থেকে তার কি বলে তুষ আলাদা করতে গেলে বাতাস দিতে হয়, ঠিক সেরকম এরকম বাতাস ধান্য রাশি মাপে জয়ীছে পাতনা সহিতে, পশ্চাতে পাতনা উড়েয়া সংস্কার করিতে। প্রথমে ধানের সঙ্গে শুষ্ক খড়কুটো বিস্তৃত থাকে, কিন্তু পরে হাওয়ার সাহায্যে এই খড়কুটা উড়িয়ে ধান থেকে তা আলাদা করা হয়। ভক্তি জগতে কেউ হয়তো প্রবেশ করতে পারে, কিন্তু যদি তার ইচ্ছাটা সৎ না থাকে তখন দেখা যায় সে আউট হয়ে যায়। এখানে কবিরাজ গোস্বামী মেন মেন কয়েকজন শাখার কথা বলছেন, যেমন অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন, আজন্ম সেবিল দেহ চৈতন্য চরণ। তার মেন শাখা হচ্ছে অদ্বৈত আচার্যে তার অচ্যুতানন্দ, তার পুত্র চৈতন্য গোসাই গুরু কেশব ভারতী, এই পিতার বাক্য শুনে দুঃখ পাইল অতি। জগত গুরুকে তুমি কর হইছে উপদেশ, তোমার এই উপদেশে নষ্ট হইল দেশ। চোদ্দ ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু এই কোন শাস্ত্রে নাই। পঞ্চম বর্ষের বালক কয়ে সিদ্ধান্তের সার, শুনিয়া পাইল আচার্য সন্তোষ অপার। চৈতন্য ভাগবতে সুন্দর বর্ণনা করা আছে, একদিন অদ্বৈত আচার্য আবিষ্ট হয়ে আছেন পুত্রের মুখ দেখে, হ্যাঁ অচ্যুতানন্দের মুখের দিকে তাকিয়ে আবিষ্ট হয়ে আছেন। সেই সময় মহাপ্রভু অদ্বৈত আচার্যের গৃহে প্রবেশ করেছেন। কেন আবিষ্ট হয়ে আছেন, ঘটনাটা হয়েছে এই, একজন সন্ন্যাসী এসেছেন অদ্বৈত আচার্যের বাড়িতে, জিজ্ঞাস করছেন। অদ্বৈত আচার্য বললেন আসুন, আসন গ্রহণ করুন, কিছু প্রসাদ সেবা করুন। বলছে না, আগে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে আগে আপনি কিছু হাত মুখ ধুয়ে কিছু প্রসাদ সেবা করুন। বলছে না না, আগে আমার প্রশ্নের উত্তর। কি প্রশ্ন বলুন তাহলে, যে চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম কি? তখন অদ্বৈত আচার্য মনে ভাবলেন পারমার্থে তো ওনার কোন গুরু হয় না, কিন্তু জাগতিক দীক্ষাটা স্থাপন করার জন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। তাই অদ্বৈত আচার্য বললেন যে মহাপ্রভুর গুরুদেবের নাম হচ্ছে কেশব ভারতী। যখন এই কথা বললেন অচ্যুতানন্দ দিগম্বর বেশ ধুলামাটি মাখা উলঙ্গ দিগম্বর বেশ ধুলামাটি মাখা এই অবস্থায় খেলছিলেন, দৌড়াতে 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 দৌড়তে এসছেন, বাবা এ তোমার মুখ থেকে এটা কি করে বের হলো যে মহাপ্রভুর গুরুদেব কেশব ভারতী, তোমার মুখ থেকে এটা বের হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে কলিযুগ মনে একদম লাস্ট পর্যায়ে এসে গেছে, না তোমার তোমার মুখ থেকে এই কথাটা কি করে বের হয়। চৌদ্দ ভুবনের গুরু চৈতন্য গোসাই তার গুরু এই কোন শাস্ত্রে নাই, তার আবার গুরু কোথায়? তিনি তো চৌদ্দ ভুবনে সবার গুরু, আর তার আবার গুরু হতে পারে কি করে? বাবা তুমি কি করে বললে এই কথা? যখন অচ্যুতানন্দের মুখ থেকে শুনলেন অদ্বৈত আচার্য, ভাবলেন আমার ছেলে। অন্যরা বলছেন, আচার্যরা বলছেন যোগ্য পিতা যোগ্য পুত্র। তা অদ্বৈত আচার্য যখন অচ্যুতানন্দের কাছ থেকে এই কথা শুনলেন, একদম ধরে কোলে তুলে নিলেন আর মুখে চুমু খেতে লাগলেন, মাথায় চুমু খেতে লাগলেন, আর বললেন সত্যি বাবা আমার ভুল হয়েছে, তুমি ঠিক কথা বলেছ। এইভাবে যে 5 বছরের বালক এত সিদ্ধান্তে সার বলেছে এই শুনে আবিষ্ট হয়ে আছে। আর ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু তিনি কানার নাশশালা পর্যন্ত গিয়েছিলেন, সেখান থেকে পূর্ববঙ্গে যেটা নরোত্তম দাস ঠাকুরের রাজশাহী জেলায় খিতুড়ি যেখানে প্রেমতলি, সেখানে গেলেন, সেখানে পদ্মা নদীতে স্নান করে পদ্মা নদীর কাছে কৃষ্ণ প্রেম রেখে তিনি সোজা চলে আসে এসছেন শান্তিপুরে। এসেই দেখছেন অদ্বৈত আচার্য তার পুত্রকে কোলে নিয়ে আবিষ্ট হয়ে আছেন। এইভাবে তখন মহাপ্রভু সেখানে মহাপ্রভু কয়েকদিন থাকলেন, মাধবেন্দ্র পুরীপাদের তিরুভাব তিথি হলো, সেই তিথিতে মহা উৎসব হলো, নবদ্বীপ থেকে শচী মাতা আসলেন, উৎসবে সব দায় দায়িত্ব তিনি গ্রহণ করলেন। এইভাবে বর্ণনা আছে চৈতন্য চরিতামিতের, না চৈতন্য ভাগবতে বর্ণনা আছে অচ্যুতানন্দের কথা। আর এক পুত্র নাম হচ্ছে, এক পুত্র হচ্ছে অচ্যুতানন্দ, আর এক পুত্র হচ্ছে কৃষ্ণ মিশ্র, নাম তার আচার্য তনয় চৈতন্য গোসাই বৈশ্য যাহা হৃদয়। আর এক পুত্রের নাম হচ্ছে গোপাল। এই গোপালের এক অদ্ভুত লীলা হয়েছিল এই পুরীধামে। শ্রী গোপাল নামে আর আচার্যের সুত, তার চরিত্র শুন অত্যন্ত অদ্ভুত। গণ্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে কীর্তন নর্তন করে বড় প্রেম সুখে। ছোট্ট বালক মহাপ্রভুর সামনে নাচছেন, নাচতে নাচছেন বিভিন্ন রকম ভাব উদ্গম হচ্ছে, নানা ভাবোদ্গম দেহে অদ্ভুত নর্তন, দুই গোসাই হরি বলে আনন্দিত মন। নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত, ভূমেতে পড়িল দেহে নাহিক সম্বিত। নাচতে নাচতে গোপাল কি করছেন, ভূমেতে পড়ে গেছে, আর ভূমেতে পড়ে একদম চেতনা পুরো হারিয়ে ফেলেছে, কোন সেন্স নেই। দুঃখিত হইয়া আচার্য পুত্র কোলে লইয়া রক্ষা করে নৃসিংহের মন্ত্র পড়িয়া, নানা মন্ত্র পড়েন আচার্য না হয় চেতন, আচার্যের দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন। বালক গোপাল অচেতন হয়ে গেছে, কীর্তন করতে করতে কোলে তুলে নিয়েছে, বিভিন্ন শিষ্যদের মন্ত্র বলছেন আর চেতন ফিরছে না। অদ্বৈত আচার্য কান্না করছেন, ওই কান্না দেখে সমস্ত বৈষ্ণবরাও কান্না করছেন, অদ্বৈত আচার্যের দুঃখ দেখে তখন মহাপ্রভু একটা কাজ করলেন, কি করলেন? তবে মহাপ্রভু তার হস্ত্র ধরি উঠো গোপাল কইল বল হরি হরি হরি। মহাপ্রভু তার বুকে হাত দিলেন আর বললেন, গোপাল ওঠো ওঠো। সঙ্গে সঙ্গে গোপাল উঠে গেলেন। উঠিল গোপাল প্রভুর স্পর্শ ধ্বনি শুনি আনন্দ হইয়া সবে বলে হরি হরি ধ্বনি। আচার্যের আর পুত্র শ্রী বলরাম আর পুত্র স্বরূপ শাখা জগদীশ নাম কমলাকান্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কর আচার্য ব্যবহার সব তাহার গোচর। কমলাকান্ত বিশ্বাস হচ্ছে আচার্যের সেবক ছিলেন। একদিনের কথা এই, নীলাচলেতে হইয়া পত্রিকা লিখিয়া প্রতাপ রুদ্রের পাশে পাশ দিল পাঠাইয়া। এই কমলাকান্ত বিশ্বাস একটা চিঠি লিখেছেন রাজা প্রতাপ রুদ্রের কাছে যে অদ্বৈত আচার্য কে বলেছে তিনি ভগবান, কিন্তু ওনার কিছু ঋণ হয়েছে, কিছু টাকা দরকার, এইভাবে লিখেছেন। মহাপ্রভু রেগে গেছেন। সেই পত্রের কথা আচার্য নাহি জানে, সেই পাকে কোন পাকে সেই পত্রী আইলা প্রভু স্থানে। রাজা প্রতাপ রুদ্রকে যে চিঠি পাঠিয়েছেন অদ্বৈত আচার্যের সেবক কমলা কান্ত বিশ্বাস, অদ্বৈত আচার্য জানেন না, কিন্তু সেই চিঠি রাজার কাছে গিয়েছে কোনো কারণে, না রাজার কাছে জানি কোনো কারণে মহাপ্রভুর কাছে পৌঁছে গেছে সেই চিঠি। সেই পত্রিতে কি লেখা আছে সেই চিঠিতে? সেই পত্রিতে লেখা আছে এই তো লিখন, ঈশ্বরত্বে আচার্যের করিয়া করেছে স্থাপন। সেই পত্রতে লেখা আছে যে অদ্বৈত আচার্য হচ্ছে ঈশ্বর, কিন্তু তার দৈবে কিছু হইয়াছে ঋণ, ঋণ শোধিবারে চাই টঙ্কা শত তিন। যে কিন্তু তাতে উল্লেখ করা হয়েছে তিনি ঘটনাক্রমে অদ্বৈত আচার্যের 300 টাকা ঋণ হয়েছে। কমলাকান্ত বিশ্বাস কি করেছেন? সেই 300 টাকা চেয়ে পাঠিয়েছেন। পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ, বাইলে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ, আচার্য দে স্থাপিয়াছে করিয়া ঈশ্বর, ইতে দোষ নাই আচার্য দৈবত ঈশ্বর, ঈশ্বরের দৈন করি করিয়াছে ভিক্ষা, অতএব দণ্ড করি করাইব শিক্ষা। ঈশ্বরকে কিন্তু সে ভগবানের অবতারকে দরিদ্রগ্রস্ত ভিক্ষুক পরিণত করেছে। কিছু লোকেরা বলে না দরিদ্র নারায়ণ, নারায়ণ দরিদ্র হয়ে গেছে, যে আমার ভিখারি নারায়ণ, এ আমার খোড়া নারায়ণ, এ আমার কানা নারায়ণ, তাদের কাছে এইরকম ভাব। তা নারায়ণ কোনোদিন খোড়া হয় না, নারায়ণ কোনোদিন কানা হয় না, নারায়ণ কোনোদিন দরিদ্র হয় না, দরিদ্র আমরা হই আমাদের কর্ম অনুসারে। তাই আমি তাকে দণ্ড দিয়ে তার ভুল সংশোধন করব। সেই জন্য কি দণ্ড দিলে? গোবিন্দের আজ্ঞা দিল ইহা আজি হইতে বাউলিয়া বিশ্বাসে তা না দিবে আসিতে। এই বাউলিয়া কমলাকান্ত সে যেন আমার কাছে না আসে। দণ্ড শুনি বিশ্বাস হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। অদ্বৈত আচার্য খুশি হলেন, কমলাকান্ত দুঃখিত হলেন। অদ্বৈত আচার্য কমলাকান্ত বিশ্বাসকে বলছেন, বিশ্বাসে কহে তুমি বড় ভাগ্যবান, তোমারে করিল দণ্ড প্রভু ভগবান। তুমি ভাগ্যবান যে তোমাকে স্বয়ং ভগবান তোমাকে দণ্ড দিয়েছে। হরে কৃষ্ণ। কে দণ্ড দিয়েছে? কাকে দিয়েছে? হ্যাঁ, কমলাকান্ত বিশ্বাসকে। কারণ নিজের একটা উদাহরণ দিচ্ছেন। কে উদাহরণ দিচ্ছেন? অদ্বৈত আচার্য কমলাকান্তকে বলছে, তুমি ভাগ্যবান, তোমাকে স্বয়ং মহাপ্রভু দণ্ড দিয়েছেন। বলছে, যেমন আমার কথা বলি, আমিও একদিন দণ্ড পাওয়ার ইচ্ছায়, সেবক হিসেবে গণ্য হওয়ার ইচ্ছায় আমি মায়াবাদ প্রচার করতে শুরু করেছিলাম, আর মহাপ্রভু এসে আমাকে খুব করে দিয়েছিলেন। পূর্বে মহাপ্রভু মরে করেন অসম্মান, দুঃখ পাই মনে আমি কইনুই অনুমান, মুক্তি চেষ্ট করি কইন বশিষ্ঠ বাখ্যান, ক্রুদ্ধ হইয়া প্রভু মরে কইল অপমান। মহাপ্রভু আসলেন, শুনলেন যখন মায়াবাদ বলছে, দৌড়াতে দৌড়াতে এসে অদ্বৈত আচার্য চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দুই চার চাপড় দিয়ে দিয়েছে। দণ্ড পাইয়া হইল মোর পরম আনন্দ, যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রীমুকুন্দ, যে দণ্ড পাইল শ্রী শচী ভাগ্যবতী, প্রসাদে অন্য লোক পাবে কতি। এই মুকুন্দ একদিন দণ্ড পেয়েছে, সবাইকে দর্শন দিচ্ছেন মুকুন্দ। শিবাস ঠাকুর জিজ্ঞাসা করছে, প্রভু মুকুন্দ বাইরে আছে, ওকে দর্শন দেবে না? মুকুন্দকে দর্শন দেব না, ওকে একটা ঘর ঝাঁটিয়া ও যেখানে যখন যেখানে যায় সেই দলে মিশে যায়। সহজীদের সঙ্গে গেলে বলে এটাই ঠিক, আর এক দলে গেলে বলে এটাই ঠিক, আবার ভক্তি দলে আসলে বলে এটাও ঠিক, বলে ওই ঘর চাটিয়া ওকে ঢুকতে দেব, ও আমি দর্শন দেব না। তখন শুনে মুকুন্দ কান্না করছে বাইরে, শুনে জিজ্ঞাসা করছে, প্রভুকে জিজ্ঞাসা করো আমি কি কোনোদিন দর্শন পাব, কতদিন পরে দর্শন পাব, কি দণ্ড থেকে কবে উদ্ধার পাব। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, 1 কোটি জন্ম পরে সে আমার দর্শন পাবে, আর তার আগে পাবে না। যখনই মুকুন্দ শুনেছেন মহাপ্রভু বলেছে 1 কোটি জন্ম পরে দর্শন হবে, তখন মহাপ্রভু মুকুন্দ নাচতে শুরু করেছে, আহ দর্শন তো পাবো, আজ নয় কিন্তু কোনোদিন না কোনোদিন তো পাবোই পাবো। সেই আনন্দে যখন আনন্দ করছেন, মহাপ্রভু বলছেন, ওর 1 কোটি জন্ম শেষ হয়ে গেছে, ওকে ডাক। মহাপ্রভু তখনই তাকে দর্শন দিলেন। তা বলছে, মুকুন্দ দণ্ড পেয়েছিল, শচী মাতা দণ্ড পেয়েছিল, কেন? অদ্বৈত আচার্যের শচী মাতার দণ্ড লাভের কথা বর্ণনা করেছে। তিনি শচী মাতা কি করেছিলেন, অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছিলেন। ভক্তরা বলছে, প্রভু সবাই প্রেম পাচ্ছে, শচী মাতা কেন প্রেম পাচ্ছে না, ওনার কেন প্রেম হচ্ছে না? বলছে, অদ্বৈত আচার্যের চরণে অপরাধ। প্রভু, মায়ের আবার কি অপরাধ? বলছে, যখন আমার বড় দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিল, তখন শচী মাতা বলেছিলেন যে এই অদ্বৈত আচার্য তার সবাই যে যে আমার পুত্র আর সন্ন্যাস হয়ে গেল, সে অদ্বৈত না দ্বৈত, হ্যাঁ তার এই দ্বিচারিত্র যে আমার ছেলেকে বৈরাগী করে পাঠিয়ে দিল, এরকম যখন সমালোচনা এরকম কথা বলেছেন, সেই হিসাবে ওনার অপরাধ হয়ে গেছে। মহাপ্রভুকে বললেন, তাহলে কি করে? বলছে, যদি অদ্বৈত আচার্যের চরণ ধুলি শচী মাতা গ্রহণ করবে তাহলে তার অপরাধ চলে যাবে। এই কথা যখন অদ্বৈত আচার্য শুনেছেন, আরে শচী মাতা আমার জন্য, তার অপরাধে হতে পারে না, শচী মাতার গুণগান করছেন, তিনি সাক্ষাৎ মা স্বয়ং ভগবান যার কোলে আবির্ভূত হয়েছেন, তিনি কি এইসব অপরাধের অধিকারী হতে পারে, তিনি কত মহান, সব গুণগান করছেন। গুণগান করতে করতে, শচী মাতার গুণগান করতে করতে তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। যখন মূর্ছা হয়েছে, সব ভক্তরা বলছে, যাও 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 শচী মাতা, যান, এই আপনার সুযোগ, অদ্বৈত আচার্যের চরণ ধুলি নিন, এখন কিছু বলবে না। আসলে অদ্বৈত, হ্যাঁ, শচীমাতা যখন চরণ ধুলি নিতে চেয়েছিলেন তখনই চরণ ধুলি তো দিলেন না, তার গুণগান করছিলেন, গুণগান করতে করতে তিনি যখন অচেতন হয়ে গেলেন সব ভক্তরা বললে যাও চরণ ধুলি, তখন যে উনি চরণ ধুলি নিলেন আর ওনার অপরাধ ক্ষমা হয়ে গেল। হরি মন, এত কই আচার্য তারে করিয়া আশ্বাস, আনন্দিত হইয়া ইল মহাপ্রভুর পাশ, প্রভুকে কহেন তোমার না বুঝিয়ে লীলা, আমা হইতে প্রসাদ পত্র করিলা কমলা, আমারেও কবু যেই না হয় প্রসাদ, তোমার চরণে আমি কি কইনু অপরাধ। এত শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা, বলাইয়া কমলা কান্তে প্রসন্ন হইলা। আচার্য কইয়াকে কেনে দিলে দর্শন, দুই প্রকারেতে করে মরে বিড়ম্বন, শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল, দুয়ার অন্তর্গতা দুয়ে যে জানিল। প্রভু কয়ে বাউলিয়া হইছে কাহে কর, আচার্যের লজ্জা ধর্ম হানি সে আচার। কখনো রাজার ধন গ্রহণ করবে, প্রতিগ্রহ কবু না করিবে রাজধন, বিষয়ের অন্ন খাইলে দুষ্ট হয় মন, বিষয়ের অন্ন খেলে দুষ্ট হয় মন, দুষ্ট হইলে নয় কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ স্মৃতি বিনা ব্যর্থ নিষ্ফল জীবন। এরকম যখন মহাপ্রভু শিক্ষা দিলেন তখন আচার্য অদ্বৈত আচার্য খুশি হলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার গ্রন্থ অনেক বেড়ে যাবে বলে আমি বেশি বিস্তারিত লিখছি না। এরপরে যদুনন্দন আচার্য, বাসুদেব দত্ত, ভাগবত আচার্য, বিষ্ণুদাসাচার্য, চক্রপাণী আচার্য, অনন্ত আচার্য, নন্দিনী, কামদেব, চৈতন্য দাস, দুর্লভ বিশ্বাস আর বনমালী দাস, জগন্নাথ কর আর কর ভবন ভবনাথ, হৃদয়ান্ত সেন আর দাস ভোলানাথ, এইভাবে বর্ণনা করছেন সব পর পর অনেক ভক্তের নাম শুধু বলেই যাচ্ছেন কবিরাজ গোস্বামী। সব ভক্তদের লিস্ট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পরে এই তিন স্কন্ধের কইল শাখার বর্ণন, যা সবার স্মরণে ভব বন্ধ বিমোচন, যা স্মরণে পাই চৈতন্য চরণ, যা সবার স্মরণে হয় বাঞ্ছিত পূরণ। এই যে তিনটে শাখা, মহাপ্রভু শাখা, নিত্যানন্দ শাখা, অদ্বৈত শাখা, তাদের স্মরণে বাঞ্ছিত পূরণ হয়, ভববন্ধন নাশ হয়। চিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এভাবে আমরা চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে।